wake up, pray Fajr, and reflect on the beauty of the early morning. Wake up, pray Fajr, and reflect on the beauty of the early morning. Morning with Madani Channel.
Alhamdulillahi Rabbil Alameen, wa salat wa salam ala Sayyidil Mursaleen. Amma ba'ad fa'audhu billahi minash shaitanir rajim. Bismillahir Rahmanir Rahim. As-salatu wassalamu alayki ya Rasulullah wa ala alika wa ashabika ya Habiballah. As-salatu wassalamu alayki ya Rabbi Allah wa ala alika wa ashabika ya Nurallah. People's live here at Madani Channel, darshok shrotabindo. শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠান সকাল কাটুক মাদানী চ্যানেলের পক্ষ থেকে। আপনারা সবাই মাদানী চ্যানেল স্ক্রিনের সামনে বসে হয়তোবা এই অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে জানাই আমাদের অনুষ্ঠান পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আরো একটি সকালে আল্লাহ তাআলার দয়ায় আল্লাহ তাআলা আপনাদের সামনে আসার সৌভাগ্য দিয়েছেন, এজন্য আল্লাহ তাআলার দরবারেও শুকরিয়া জ্ঞাপন করছি। এবং সাথে সাথে আজকেও আমরা নতুন কোন টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো জানিয়ে রাখি যে এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল আমাদের মোবালিকে দাওয়াত ইসলামী এবং নাতখা ইসলামী ভাইও থাকেন ইনশাআল্লাহ আজ্জাবাজাল। আজকেও সেই সুবাদে আমাদের নাতখা ইসলামী এবং মোবালিকে দাওয়াত ইসলামী রয়েছেন। আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে আমরা নাতে রসুলের মকবুল এবং কোরআন এ পাকের থেকে তিলাওয়াত শ্রবণ করে থাকি এবং আরো বিভিন্ন টপিকের উপর আলোচনা করে থাকি, বিভিন্ন সেগমেন্ট আমাদের অনুষ্ঠানে সামিল করে থাকি। তো আসুন আমরা অনুষ্ঠানটি শুরু করার প্রারম্ভে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পাঠ করার কি পরিমাণ ফজিলত এবং বরকত রয়েছে তা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করি। আমাদের রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান হচ্ছে, যা সর্বমোট কিছুটা এরকম, যে ব্যক্তি দৈনিক 50 বার দরুদে পাক পাঠ করবে, 50 বার দরুদে পাক পাঠ করবে, কিয়ামতের দিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে মুসাফাহা করবে। আসলে আমরা একবার মোহাম্মদ সহকারে দরুদে পাক পাঠ করিনি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মানে চলে দর্শকবৃন্দ, আসুন আমরা আমাদের অনুষ্ঠানের প্রারম্ভে কোরআনে পাকের থেকে তিলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি
ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم.
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আমরা অনুষ্ঠানের শুরুতেই সকাল সকাল আমরা কোরআনে পাকের তিলাওয়াত শ্রবণ করেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে পাকের তিলাওয়াত করার এর বরকত হাসিল করার তৌফিক দান করুক। আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের নাতখা ইসলামী ভাই রমজান ভাইয়ের কাছ থেকে আমরা নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করার সৌভাগ্য অর্জন করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله.
Yeah.
মাশাআল্লাহ সুবহানাল্লাহ। মাদিনাজেলা দর্শক বৃন্দ, আমরা খুব সুন্দর নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করেছি। আসলে আকা আলাইহি সালাতু ওয়াসালামের দরবারে হাজিরি এটা খুবই সৌভাগ্যের বিষয় এবং তারই সৌভাগ্য হয় যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে নেয়। তো ইনশাআল্লাহ আজওয়াজাল আমরাও মনে প্রাণে ডাকবো, ইনশাআল্লাহ একদিন আমাদেরও যাওয়া হয়ে যাবে ইনশাআল্লাহ আজওয়াজাল। মাদিনাজেলা দর্শক বৃন্দ, আমরা প্রতিদিনই একটি একটি টপিকের উপর আলোচনা করে থাকি। তো আজকে আমরা যে টপিকের উপর আলোচনা করব সেই টপিক রিলেটেড একটি প্যাকেজ আমরা রেডি করেছি। আসুন প্রথমে আমরা দেখে নিই যে সেই প্যাকেজটি কি, এরপর ইনশাআল্লাহ আমরা টপিকের দিকে যাব। জি, আমাদেরকে সেই প্যাকেজটি চালিয়ে দিন।
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক।
হজ ইসলাম ধর্মাবলম্বী অর্থাৎ মুসলমানদের জন্য একটি আবশ্যকীয় ইবাদত। এটি ইসলাম ধর্মের পঞ্চম স্তম্ভ। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমান নর নারীর জন্য জীবনে একবার হজ সম্পাদন করা ফরজ বা আবশ্যক। আরবি জিলহজ মাসের 8-12 তারিখ হজের জন্য নির্ধারিত সময়। হজ পালনের জন্য মক্কা নগরী এবং সন্নিহিত মিনা, আরাফাত, মুজদালিফা ইত্যাদি স্থানে গমন এবং অবস্থান আবশ্যক। এটি পৃথিবীর বাৎসরিক একটি পবিত্র যাত্রা। যিনি হজ সম্পাদনের জন্য গমন করেন তাকে বলা হয় হাজি। আবু হুরেরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে এবং অশ্লীল ও গুনাহের কাজ থেকে বেঁচে থাকে সে হজ থেকে এমন অবস্থায় ফিরে আসে যেন আজই মায়ের গর্ভ থেকে বের হয়েছে। অর্থাৎ জন্মের পর শিশু যেমন নিষ্পাপ থাকে, সেও তদ্রূপী হয়ে যায়। আর একটি হাদিসে পাকের মধ্যে এসেছে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শয়তান আরাফার দিন হতে অধিক লজ্জিত ও অপদস্থ আর কোনোদিন হয় না, কেননা ওই দিন আল্লাহ তাআলা নিজের বান্দাদের প্রতি অগণিত রহমত বর্ষণ করেন ও অসংখ্য কবিরা গুনাহ ক্ষমা করে দেন। আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে আশিকদের হজ।
মাশাআল্লাহ, আপনারা হয়তো এতক্ষণ বুঝেই গিয়েছেন যে আমাদের বিষয়টা কি, যে আজকে আমরা যে বিষয়টি নিয়েছি সেটি হচ্ছে আশিকদের হজ। আমরা সবাই তো হজ সম্পর্কে শুনেছি যে হজ হচ্ছে ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ, এবং হজ যার উপর ফরজ হয় সে হজ করতে যায় হারাম শরীফে এবং মদিনায়ে তাইয়েবাই জিয়ারত করতে। তো আজকে আমরা শ্রবণ করব যে আশিকদের হজ এটা আবার কি। হয়তো মদিনায়ে চ্যানেলের দর্শকদের এটা অবাক লাগতে পারে যে আশিকদের হজ কেন বলা হচ্ছে, হজ তো শুনেছি সবাই কিন্তু আশিকদের হজ এটা কি। ইনশাআল্লাহ আজাবাজাল আমরা মোবাইলিকে দাওয়াত ইসলামী থেকে বিভিন্ন মাদানী ফুল শ্রবণ করব। প্রথমে আমরা যাব মাসউদ ভাইয়ের কাছে, যে আজকের টপিক হচ্ছে আশিকদের হজ। তো হজের সাথে আশিক এই জিনিসটা লাগানোর উদ্দেশ্যটা কি, যিনি আমাদেরকে কিছু মাদানী ফুল দিতে।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। শব্দ আশিক যদিও বলাটা উচ্চারণ করাটা আমাদের জন্য সহজ, কিন্তু এর মর্মার্থ জি অত্যন্ত সুগভীর, চিন্তা করা দরকার। এটা আশিক একটা হচ্ছে মদিনায় যাওয়া বা হারাম শরীফের মধ্যে উপস্থিত হওয়া
জি,
আর একটা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ডেকে নেয়া।
আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ।
আশিক সে যে তার প্রেমাস্পদের প্রতি, অর্থাৎ যার ইশকে সে জ্বলছে, তার প্রত্যেকটা কথায় আচরণে বিমোহিত হয়ে লব্বাইক বলা, তার নিজেকে জ্বালিয়ে দেয়া তার মহাব্বতে ভালোবাসায়
জি।
আশিকের মুখে কখনো না হয় না, না শব্দটা হয় না, সে যার মহাব্বতে ভালোবাসায় বিভোর উনার সবসময় সন্তুষ্টি কামনা করা, এটাই হচ্ছে আশিকের সবচেয়ে বড় চিহ্ন। যেমন আমি আল্লাহ ও তার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত করি, তো আল্লাহ ও তার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যা ইরশাদ করেছেন, যা হুকুম করেছেন, তার উপর লাব্বায়েক বলা, এখানে কোনো নিজের চিন্তা এখানে না খাটানো। আল্লাহ তাআলা আমার উপর নামাজ ফরজ করেছেন, যে অবস্থায় থাকি না কেন আমাকে অবশ্যই নামাজের জন্য লাব্বায়েক বলতে হবে, আসতে হবে। আমার জন্য যেই গুনাহ থেকে বাঁচা আল্লাহ তাআলা আমার জন্য ফরজ করেছেন, সেই গুনাহমূলক কাজকে ছেড়ে দিতে হবে, চাই নফস যতই সেদিকে আমাকে ধাবিত করুক, উদ্বুদ্ধ করুক। এটাই হচ্ছে ভালোবাসার একটা চাহিদা। যেমন আমরা পতঙ্গ কীট পতঙ্গ দেখি, যখন লাইট জ্বলে সে তখন নিজের জানের পরোয়া করে না, সে লাইটে বারংবার লাফ দিতে থাকে, লাইটের সাথে তার টাচ হতে হতে একসময় সে নিজে জ্বলে পড়ে ছারখার হয়ে নিচে পড়ে যায়। তো এটাই হচ্ছে ভালোবাসার লক্ষণ। এক ঘটনা এরকম রয়েছে যে কেউ কাউকে ভালোবাসত, সে যাকে ভালোবাসত তার প্রতি এতই বিমুগ্ধ ছিল যে একদিন প্রেমাস্পদ যাকে ভালোবাসা হয় সে পরীক্ষা করার জন্য প্রেমিককে তার পক্ষ থেকে একজন দূত পাঠালো, যে তাকে বলিও তার মাংস খেতে ইচ্ছে হচ্ছে আমার, যদিও বা শরীয়তের দৃষ্টিতে এটা মানুষের মাংস খাওয়াটা জায়েজ নেই, এটা পরীক্ষামূলক বলা হয়েছে। তখন যার মাধ্যমে এ খবরটা দেয়া হলো তাকে ওই প্রেমিক বলল যে তুমি জিজ্ঞেস করে আসো কোন জায়গা থেকে মাংস, কোন জায়গা থেকে দিব, আমি কি আমার বুক থেকে দিব, হাত থেকে দিব, কোন জায়গাটা তার পছন্দ। এটা হচ্ছে বহিঃপ্রকাশ। তখন প্রেমাস্পদ বলল যে আসলে মাংস খাওয়াটা আমার উদ্দেশ্য না, তার মহাব্বতটা পরীক্ষা করা আমার উদ্দেশ্য। তো আমরা তো হজ সবাই করতে যাই
জি,
কিন্তু আল্লাহ তাআলার ফরমানের উপর কতটুকু আমরা লাব্বাইক বলতে পেরেছি, গুনাহ কতটুকু ছাড়তে পেরেছি। মূলত হচ্ছে ইবাদত যতটুকু পারেন তো করবেন, মূল ইবাদত হচ্ছে আল্লাহ তাআলা যে কাজগুলো থেকে আমাকে মানা করেছেন সেই কাজগুলো ছেড়ে দেয়া। এখন এই অভ্যাসগুলো তো আমাদের থেকে যায় আর আমরা হজের মধ্যে উপস্থিত হয়ে যাই। আশিক তো এমন হওয়া চাই যে মালিক বিন দিনার রহমতুল্লাহ বলছেন যে এক হাজিকে, এক যুবককে আমি মদিনায় মক্কায় মুকাররমার মধ্যে খানে কাবার কে স্পর্শ করে সে বারবার অঝর নয়নে কেঁদে যাচ্ছেন আর আরজু পেশ করে যাচ্ছেন, লাব্বাইক বলে যাচ্ছেন। কিন্তু মালিক বিন দিনার রহমতুল্লাহ তাআলা বারবার শুনছেন তার লাব্বাইকের প্রতি উত্তরে লা লাব্বাইক লা লাব্বাইক আওয়াজ আসছে যে তোমার লাব্বাইক তোমার হাজিরকে কবুল করা হয় না।
এখন মালিক বিন দিনার রহমতুল্লাহ তাকে বললেন যে তুমি কি শুনতে পাচ্ছ না যে তোমার প্রতি উত্তরে লা লাব্বাইক বলা হচ্ছে, তোমার হজ কবুল করা হয় নাই। তো তিনি বললেন 14 বার কেন, 14 বার হজ করছিলেন, যে আমি যদি 1412 যদি হজ করি আর আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি লা লাব্বাইক তোমার হজ কবুল করা হয় না এবার এরকম যদি আওয়াজ আসতেও থাকে, তারপর আমি তো আল্লাহ তাআলার ঘর ছেড়ে কোথায় যাব,
আল্লাহ
এই
দরবার ছেড়ে কোথায় যাব, আমার দিলের আরশ পেশ করার জায়গা তো এখানে
এখানেই। জি,
তখন মালিক বিন দিনার রাহমাতুল্লাহ তাআলার প্রতি ইলহাম হলো যে মালিক এর লা লাব্বাইক আর এটার তাৎপর্য শুনে নাও যে এই বছর যারা হজ করেছে এবং এত বছর যে সে হজ করেছে সবগুলো আমি তার এই আমার প্রতি একটা ভালো ধারণার কারণে আমি কবুল করে নিয়েছি,
আল্লাহ
আগের হজও কবুল, এবছর যারা হজ করতে এসেছে ওনার সবার হজকে ইনার লাব্বাইক রুসিলা আমি কবুল করে নিয়েছি,
সুবহানাল্লাহ।
তো আশিক তো এমন হওয়া চাই যে আমি আল্লাহ তাআলার দরবার ছেড়ে কোথায় যাব, আমি রসুলের দরবার ছেড়ে কোথায় যাব। তো আশিককে এমন ভাবে হাজির দেয়া চায় যে নিজের অতীতকে ভুলে গিয়ে আল্লাহ তাআলার দরবারে বস নিজেকে বিলীন করে দেয়।
আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। মানে চলে দর্শকবৃন্দ, আসলে আশিক তো সেই যে যাকে ভালোবাসে তার প্রতি আকৃষ্ট হয়ে তার ইশকের মধ্যে ডুবে তার ইচ্ছা অনুযায়ী তার পছন্দ অনুযায়ী যে কাজগুলো রয়েছে তা করবে, যার সাথে যার মহাব্বত, যার সাথে আল্লাহ তাআলার মহাব্বত সে আল্লাহ তাআলার মহাব্বতে পড়ে আল্লাহ তাআলাকে খুশি করতে চাইবে, যার সাথে বান্দার মহাব্বত সে বান্দাকে খুশি করতে চায়। আপনাদেরকে একটি আরজ করব যে হজ তো অনেকেই যায়, হাজি তো অনেকেই হয়, কিন্তু প্রকৃত হজ যেভাবে করা দরকার, প্রকৃত হাজি যেভাবে হওয়া দরকার, একজন হাজির আন্দাজ, একজন হাজির আপনার যে গঠন হওয়া দরকার, একজন হাজির যে অনুভূতি সেখানে গিয়ে হওয়া দরকার, তা হয়তোবা প্রকাশ হয় না, তা হয়তোবা তার থেকে হয় না সেটা করা। তো যারা হেরেম শরীফের মধ্যে গিয়েছেন, যারা যাবেন, একটা কথা বলে রাখবো যে আল্লাহ তাআলার দরবার ছেড়ে আর কোন দরবারে যাব। দেখুন আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিয়েছে সেখানে যাওয়ার, সেখানে গিয়ে যদি আপনি আল্লাহ তাআলার মহাব্বতে ডুবে যদি কান্নাই না করতে পারেন তাহলে চিন্তা করার দরকার যে আমি কোন পজিশনে আছি, আমি কি আল্লাহ তাআলার মহাব্বতের যদি পার্সেন্টেজ করতে যাই তাহলে আল্লাহ তাআলার সাথে আমার কানেকশন কতটুকু রয়েছে, আল্লাহ তাআলার সাথে আমার মহাব্বত কতটুকু রয়েছে, তাহলে আমি বুঝে যাব যে আমি কি প্রকৃত আশিক এখন হতে পেরেছি কিনা। এমনও অনেক সময় মাসুদুজে দেখা যায় যে আমরা হজে যারা যায় ওরা সেখানে গিয়ে শুধু ঘোরাফেরার নামটাই হজের একটা নাম দিয়ে দেয়। তো এই ব্যাপারে যদি আপনি কিছু আমাদের ফুল পেশ করতেন।
হজ খানে কাবা দেখার জন্য অনেকে যায় আর অনেক আশিকের জন্য খানে কাবা এগিয়ে আসে,
আল্লাহু আকবার।
তো ঘোরাফেরা করছি তো হজের আহকাম গুলো আমরা পালন করছি, তো হজ তো জাহিরি ভাবে প্রকাশ হয়ে যাচ্ছে, তো আল্লাহ তাআলার দরবারে কবুল হচ্ছে কিনা এটাই হচ্ছে অনেক বড় কথা।
জি,
যে হযরত রাবিয়া বসরিয়া রাদিয়াল্লাহু
আনহা সুবহানাল্লাহ
খানে কাবার তাওয়াফ করার জন্য জিয়ারত করার জন্য যাচ্ছেন, তো আমি কি নিয়ে যাব উনি চিন্তা করছেন। তো উনি খানে কাবার দিকে গড়িয়ে গড়িয়ে যাচ্ছেন, গড়িয়ে গড়িয়ে আমার কদম তো ওদিকে দেয়ার তো কোনো মানে এই যোগ্যতা তো আমার নাই, স্পর্ধা কিভাবে দেখায়। গড়িয়ে গড়িয়ে আল্লাহ তাআলার খানে কাবার দিকে এগুচ্ছেন, আল্লাহ তাআলার দয়া হলো আর ওই খানে কাবা ওনার সামনে চলে আসলো, ওই খানে কাবা দেখছেন তো সামনের দিকে যাচ্ছেন, এভাবে ওনাকে খানে কাবা পর্যন্ত পৌঁছে দেয়া হলো। আর অন্য বুজুর্গ রহমতুল্লাহ তাআলা প্রতি এক কদম সামনে রাখেন, তো দু রাকাত নামাজ পড়েন, এভাবে ওনারা হেঁটে 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 খানে কাবা পর্যন্ত পৌঁছেছেন। গিয়ে দেখলেন ওখানে খানে কাবার অস্তিত্ব তো আছে কিন্তু মূল খানে কাবা যেটা ওটা ওখানে দেখছেন না। তখন আল্লাহ দরবারে আরজু পেশ করা হলে এই ঘটনাটা ওনার সামনে প্রকাশ পেল যে রাবিয়া বসির রাদিয়াল্লাহু তাআলাকে এগিয়ে আনার জন্য খানে কাবা তশরিফ নিয়ে গেছে। তাই তো আসলে হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কান্না করছেন যে আল্লাহ আমি তো পায়ে হেঁটে কখনো খানে কাবার মধ্যে যেতে পারলাম না। তো উনি দেখা গেল এই আশায় 20 বার মদিনায় মুনাব্বারা থেকে হেঁটে হেঁটে খানে কাবার তাওয়াফ করার জন্য এসেছেন, আর তাওয়াফ শেষে উনি অঝর নয়নে কান্না করছেন। মাকাম ইব্রাহিমের কাছে এসে ওখানে মাথা রেখে উনি নামাজ পড়লেন এবং মাথা রেখে আল্লাহর দরবারে অঝর নয়নে কাঁদতে লাগলেন, আল্লাহ আমি অধম বান্দা, তোমার এখানে এসেছি, তুমি আমাকে মাফ করে দাও। দেখেন, যিনি জান্নাতের সরদার, যিনি জান্নাতের যুবকদের সরদার, উনি খানে কাবার তাওয়াফ করার পর হেঁটে হেঁটে এসেছেন, তাওয়াফ করার পর আল্লাহ তাআলার দরবারে অঝর নয়নে কাঁদছেন আর নিজেকে অধম অযোগ্য বলে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করছেন। এভাবে উনি যখন ফরিয়াদ শেষে বের হয়ে যাচ্ছেন তো দেখলেন ওখানে মক্কার ফকিররা সৎকার খানা খাচ্ছেন, তখন তাকে দাওয়াত দিল, এ হাসান মুজতবা রাদিয়াল্লাহ তা, আপনি আমাদের সাথে মেহমান হয়ে যান, বসে যান। উনি বসে গেলেন, বসে দস্তখানায় বসে বললেন, দেখেন এটা যদি সৎকার খানা না হতো আমি অবশ্যই আপনাদের সাথে খেতাম, এটা তো সৎকার খানা, সৈয়দ বংশের জন্য আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বংশের জন্য যাকাত ফিতরা সৎকার খানা খাওয়াটা হারাম, তো আপনারা চলুন আমার সাথে। উনি তাদেরকে নিজের ঘরে নিয়ে গেলেন এবং ভালো করে খাওয়ালেন এবং উপযুক্ত বিনিময় অর্থাৎ উপঢৌকন তাদেরকে পুরস্কৃত করলেন দিলেন। এই যে সৈয়দ জাদাদের কাছ থেকে যিনি জান্নাতের যুবকদের সরদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাতি মোবারক এবং উনি সাহাবী রাসূল, ওনার আন্দাজ যদি হজের এমন হয় তো আমরা কেমন আশিক, আমাদের একটু চিন্তা করা দরকার। অনেক হাজি ইশক এমন, আসলে হজ করার জন্য জাহিরিভাবে না দৌলতের দরকার, প্রথমত দরকার যেটা সেটা হচ্ছে ইচ্ছার দরকার। আমি যদি আল্লাহ তাআলার দরবার থেকে আমি যদি মনোনীত হয়ে যাই হজের জন্য তো যে কোনো বাহানায় আমি খানায় কাবার মধ্যে পৌঁছে যাবো, ইনশাআল্লাহ মদিনা তাইয়্যেবা পৌঁছে যাবো। আমার চট্টগ্রামের একটা কথা আপনার খিদমতে পেশ করব, যে এক রিক্সা চালক,
আচ্ছা
রিক্সা চালাচ্ছিলেন, তো পেছনের সিটে যিনি প্যাসেঞ্জার হিসেবে বসেছিলেন তিনি একজন হাজি সাহেব, অর্থাৎ নব্য হাজি যিনি হজ থেকে এসেছেন, তো যার অন্তরের মধ্যে হজের স্মৃতিগুলো ফুটে উঠছিল, তিনি ফোনের মধ্যে কারোর সাথে আলাপ করছিলেন যে আমি এটা দেখেছি ওটা দেখেছি, আর রিক্সা চালক রিক্সা চালাচ্ছিলেন, তিনি খানে কাবার মদিনা তাইয়্যেবার স্মৃতিগুলো বলে যাচ্ছিলেন। তো হঠাৎ রিক্সা চালক রিক্সা চালানো স্টপ করে দিলেন, নেমে গেলেন, তিনি তো আশ্চর্য হয়ে গেল, কি রে তুমি মানে পথের মাঝখানে তুমি রিক্সা চালা বন্ধ করে দিয়েছ, তখন ইনি এসে ওনার কদমে চুমু দিয়ে দিলেন। হাজি সাহেব কান্না করতেছেন যে আমি তো রিক্সা চালক, আমি তো কখনো খানে কাবা দেখবো এটা তো ইচ্ছা থাকলেও তো আশা করতে পারছি না যে আমি পৌঁছতে পারবো ওখানে, মদিনায় তো এভাবে পৌঁছতে পারবো, আপনি তো আমার রসুলের রওজা দেখে এসেছেন, আপনি তো খানে কাবা দেখে এসেছেন, তো আমি একটু আপনাকে দেখি যে কদম আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আকদসের দিকে হেঁটে হেঁটে গিয়েছিল জিয়ারত করার জন্য, খানে কাবার তওয়াফ করেছে, আমি ওই কদমকে একটু চুমু দিয়েছি। ওই হাজি সাহেব বললেন তোমার বাড়ি কোথায়, চলো আমার গন্তব্য আজকে ওখানে না, তোমার বাড়ির দিকে আমাকে নিয়ে চলো। আসলেন, তোমার কি পাসপোর্ট আছে, বলছে নাই, তোমার কাগজপত্র, তোমার মানে পাসপোর্ট বানানোর জন্য যা কিছু দরকার সবকিছু নিলেন এবং ওনাকে নিয়ে পাসপোর্ট রেডি করালেন, এরপর পরবর্তী বছর হজের জন্য ওনাকে রওনা করে দিলেন।
দেখেন
হজ করার জন্য ইচ্ছা, যদি ওখান থেকে ডাক আসে না তো ইনশাআল্লাহ আজ আমার টাকা থাক না থাক, আমার শক্তি সামর্থ্য থাক আর না থাক, ইনশাআল্লাহ আমি মদিনায় তাইয়্যেবায় পৌঁছে যাবো। ইনশাআল্লাহ এরকম অনেক ওয়াকিয়া কিবলা শেখদের আমির আল সুনাত আশিকান রসুলের 130 ঘটনাবলীর মধ্যে নাকল করেছেন। তো আমরা যদি নিয়মিত আমির আল সুনাতের এই সারাগুলো করতে থাকি, এই মদিনায় চ্যানেল দেখতে থাকি, ইনশাআল্লাহ আজ হজের আসল মূল্যবোধ সেটা আমাদের অন্তরে জাগ্রত হবে
ইনশাআল্লাহ। মদিনায় চ্যানেলে দর্শক বৃন্দ, শুনলাম আমরা খুবই একটি কি বলবো মন ছুঁয়ে যাওয়া গল্প, যেটা শুনে আসলে আমাদের মন হয়তো বা অনেকেরই মন ছুঁয়ে গিয়েছে। আল্লাহ সবাইকে নসিব করুক হেরেম শরীফের তাওয়াফ, হেরেম শরীফের হাজিরি, মক্কায় পাকের হাজিরি, মদিনায়ে তাইয়্যেবার হাজিরি। ইনশাআল্লাহ বাস্তবিক যে যারা যেতে চায় না তারা অর্থ সম্পদের কোনো প্রয়োজন পড়ে না, বাস আল্লাহ তাআলা যদি ডেকে নেয় তাহলে বাকি ব্যবস্থা এমনিতেই হয়ে যাবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ডেকে নেয় তাহলে বাকি ব্যবস্থা এমনিতেই হয়ে যাবে। পাসপোর্ট ভিসা এগুলো কোনো ব্যাপারই না। আজকাল যারা মনে করে যে পাসপোর্ট না থাকলে যেতে পারবো না, ভিসা না থাকলে যেতে পারবো না, এটা আসলে সম্পূর্ণ ভুল। এটা একটা হজের অংশ, কিন্তু আসল জিনিস যেটা লাগে সেটা হচ্ছে বুলাবা অর্থাৎ ডাক। তো আল্লাহ পাক আমাদের সবাইকে জীবনে একবার হলো ওনার দরবারের হাজিরি নসিব করুক। মাদাই চাইলে দর্শকবৃন্দ, সময় হয়েছে একটি সেগমেন্ট নেওয়া, যে সেগমেন্টে আমরা বিভিন্ন সুন্নাত ও আদব শিখতে পারি। বিভিন্ন সুন্নাত ও আদব এর ভিডিও প্যাকেজ হিসেবে আমরা রেডি করে থাকি, সেখান থেকে আপনারাও বিভিন্ন সুন্নাত শিখতে পারেন। তো আসুন আমরা আমাদের অনুষ্ঠানে এখন সামিল করব যে সেগমেন্টটি, সেটি হচ্ছে সুন্নাত ও আদবের সেগমেন্ট। জি, সুন্নাত ও আদবের সেগমেন্টটি চালিয়ে দিন।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ, আজকের সেগমেন্টে আমরা যে সুন্নাত ও আদব সম্পর্কে শিখব তা হচ্ছে ঘরে আসা যাওয়ার সুন্নাত ও আদব সম্পর্কে। জি হ্যাঁ, ঘরে আসা যাওয়ার ক্ষেত্রে কিছু সুন্নাত ও আদব রয়েছে, আসুন আমরা তা শ্রবণ করার চেষ্টা করি। যখন ঘর থেকে বের হবেন তখন এই দোয়া পড়ুন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর যখনই ঘরে প্রবেশ করবেন তখন এই দোয়া অবশ্যই পাঠ করে নেবেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খায়রাল মাওলাজি ওয়া খায়রাল মাখরাজি, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রব্বিনা তাওয়াক্কালনা। নিজের ঘরে আসা যাওয়াতে যারা মা বাবা ভাই বোন এবং সন্তান সন্ততি রয়েছে তাদেরকে অবশ্যই সালাম করুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আল্লাহ তাআলার নাম নেওয়া অর্থাৎ বিসমিল্লাহ ব্যতীত কেউ যদি ঘরে প্রবেশ করে তবে শয়তানও তার সাথে প্রবেশ করে। যদি এমন ঘরে যাওয়া হয় যাতে কেউ নেই তাহলে এভাবে বলুন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, কেননা হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রূহ মোবারক প্রত্যেক মুসলমানের ঘরে উপস্থিত থাকে। যদি ভেতরে যাওয়ার অনুমতি পাওয়া না যায় সন্তুষ্ট চিত্তে ফিরে যান, হতে পারে কোনো অপারগতার কারণে ভিতরে আসার অনুমতি দেয়নি। যখন আপনার ঘরে কেউ করাঘাত করে তবে সুন্নাত হচ্ছে এভাবে জিজ্ঞাসা করা, কে? করাঘাতকারীর উচিত নিজের নাম বলা, যেমন বলুক মোহাম্মদ ইলিয়াস, নাম বলার পরিবর্তে মদিনা, আমি, দরজা খুলুন ইত্যাদি বলা সুন্নাত নয়। উত্তরে নাম বলার পর দরজা থেকে সরে দাঁড়ান যাতে দরজা খুলতেই ঘরের ভিতরে দৃষ্টি না পড়ে। কারো ঘরে উকি মারা নিষেধ, কারো ঘরে গেলে সেখানের ব্যবস্থাপনার ব্যাপারে অহেতুক মন্তব্য করবেন না, এতে তার মনে কষ্ট আসতে পারে। তো প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে সুন্নাত ও আদব সম্পর্কে আমরা শ্রবণ করেছি আল্লাহ পাক আমাদের সবাইকে এর উপরে আমল করার তৌফিক দান করুক, আমিন। বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা।
মাশাআল্লাহ, মারহাবা। আমাদের ছেলে দর্শকবৃন্দ, দেখেছেন আপনারা যে ঘরে প্রবেশের সুন্নাত ও আদব। তো ইনশাআল্লাহ আজওয়াজাল আমরা যখনই ঘর থেকে বের হব এবং ঘরে প্রবেশ করব তখনই এই সুন্নাত মুবারক গুলোর উপর আমল করার চেষ্টা করব এবং অসংখ্য সওয়াবের ভাগীদার হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজওয়াজাল। মাদানী ছেলে দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান সকাল কাটুক মাদানী চ্যানেলের সাথে। আসলে আমরা নাত খাই ইসলামী ভাই রমজান ভাই থেকে ইনশাআল্লাহ আজওয়াজাল আমরা নাতে রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করব।
রসুলেনা Yeah.
পবিত্র কাটা কে সাল رحمت شدا
পবিত্র
মাশাআল্লাহ মারহাবা মাদানী জেলা দর্শকবৃন্দ, অনেকেই কল করেছেন, আসলে আমরা আমাদের অনুষ্ঠানে কল শামিল করি। জি, কল চালিয়ে দিন।
আমার একটা প্রশ্ন হচ্ছে, সব হাজিরা তো হজ করতে যাই, তো কার হজ কবুল হয়েছে ওইটা বোঝার কোন লক্ষণ আছে কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ।
ইনশাআল্লাহ যে কথা বলছিলাম আশিকদের হজ নিয়ে, যে যিনি কল করেছেন ওনার প্রশ্নের দিকে যাওয়ার আগে একটা বিষয় বলবো। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর যিনি প্রতিষ্ঠাতা আমির আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া, উনিও কিন্তু আশিকে হজ, আশিকে মদিনা। তো ওনারও আন্দাজ কেফিয়াত গত বছরও আমরা দেখেছি বিভিন্ন ভিডিও ক্লিপস এর মাধ্যমে, এবারও উনি হজের উদ্দেশ্যে গিয়েছেন। তো ওনার ইশকের কথা নিয়ে যদি আমরা কিছু আলোচনা করি।
মাশাআল্লাহ, শেখ তরিকত আমির আহলে সুন্নাতের মাধ্যমে আজকে আমরা যেই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ইশক মহব্বতের সুখান পেয়েছি,
জি,
ওটাতে আমরা আলহামদুলিল্লাহ সেখানে রাসূলরা কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমির আহলে সুন্নাতের মদিনাতে আবার হাজিরের আন্দাজ, খানায়ে কাবা উপস্থিতির আন্দাজ, এটা মানে একটা নিরালা, এটার কোনো তুলনাই
তুলনা হয়
না। মাশাআল্লাহ, দেখেন যারা প্রোটোকল চায় তারা সব জায়গায় প্রোটোকল চায়, সেটা খানে কাবার ভেতর হোক, সেটা মদিনায় তৈয়বার পাশে হোক, কিন্তু কিবলা শেখের আমির আহলে সুন্নাত কোনো প্রোটোকল ছাড়াই হারাম শরীফের মধ্যে তাওয়াফ করে যাচ্ছেন, অর্থাৎ খানে কাবার চারিপাশে তাওয়াফ করে যাচ্ছেন। এখন গত বছর প্রথমবার উনি, অর্থাৎ দীর্ঘদিন পর,
জি,
গতবার উনি হজের মধ্যে হাজির দিলেন। তো ওনাকে জাহিরভাবে কিছু ইসলামী ভাই প্রোটোকল দেওয়ার চেষ্টা করেছেন, কোন সরকারি প্রোটোকল না এরকম, অর্থাৎ ওনার চলার গতি যেন শিথিল না হয়, উনি যেন আরামে চলতে পারেন, সেই হিসেবে চারিপাশে ইসলামী ভাইরা ছিলেন। উনি এত যে কষ্ট পেলেন এটা পরবর্তীতে, সেই নাদেরকে এত মাদানী ধুলাই করলেন যে দেখো ওখানে ফকির আল্লাহ আদনা খাদিম, ওখানে গিয়েছি তো আমার চেয়ে বড় গুনাহগার আর কে আছে, আমি ওখানে আনন্দে আমি ওখানে ঘুরবো। আল্লাহ তাআলার কালাম যেখানে ইরশাদ করেছে যে এখানে যারা প্রবেশ করবে তারা নিরাপত্তা পাবে, তো আমি তো ওখানে প্রবেশ করে ফেলেছি না, আমার ওখানে নিরাপত্তার কি তোমাদের দেওয়ার দরকার? আল্লাহ তাআলা যেখানে নিরাপত্তা দায়িত্ব নিয়েছেন, আমির আহলে সুন্নাত এভাবে তাদেরকে মানে বিনয়ের সুরে এত ধুলাই করলেন যে আমি ওখানে উপস্থিত হয়ে আছি, আমি খুব সুন্দর আন্দাজ আমি তাওয়াফ করবো, আমি আমার মতো থাকবো, তোমরা কেন বা মুসলমানদেরকে কষ্ট দিলে, আমার ধারে আসতেছে তোমরা তাদেরকে দূরে নিয়ে যাচ্ছ, এটা তো আন্দাজ হওয়া উচিত না। তো এটাই হচ্ছে এক আশিকের আন্দাজ, যে আলা হযরত যে বলেছেন রহমতুল্লাহ তাআলা, যে হারাম কি জমিন আর কদম রাখকে চলনা, আরে সর কা মৌকা হ্যায় ও জানে ওয়ালে, যে এটা হারামের জমিন, এটা তো ওই জায়গা যেটাতে মাথা রেখে চলার জায়গা, এখানে তো কদম রাখার জায়গা না। তাই ওই আগের ওয়াকিয়ায় যে বললাম যে হামাগুড়ি দিয়ে কেউ গড়িয়ে গড়িয়ে খানে কাবা মদিনা তাইয়্যিবার মধ্যে উপস্থিত হয়েছেন, আমির আহলে সুন্নাত এই ঘটনাগুলোকে নিজের অন্তরে ধারণ করে নিজের কাইফিয়াতকে ওভাবে উপস্থাপন করার ওখানে চেষ্টা করেন। তো এই আমির আহলে সুন্নাতের ভিডিও ক্লিপস, যেটা গত বছর আমির আহলে সুন্নাত হজ করেছেন, এটা একটা ডকুমেন্টারি দাওয়াত ইসলামী বের করেছেন প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার, এটা যদি কোনো আশিক দেখে, দেখার পর যদি খানে কাবার মধ্যে উপস্থিত হয় তার আন্দাজটা তার অবস্থাটাই অন্যরকম হবে।
আরেকটা জিনিস আমি খেয়াল করেছি, বাপা হারাম শরীফ আর মদিনা শরীফের দৃষ্টিকে সবসময় নত রাখেন, এটাও একটা আশিকের আন্দাজ।
আমির আহলে সুন্নাত তো সবসময় দৃষ্টিকে নিচে
রাখেন,
আর খানে কাবা মদিনাতে বা ওখানে যেখানে ছমাছম নূরের বর্ষণ হচ্ছে, উপর থেকে বর্ষণ হচ্ছে, তো নূর কি দেখব, নিচের দিকে দেখি নূরওয়ালার দরবার থেকে নূর নিয়ে তো ফিরে আসবো
ইনশাআল্লাহ। আসলে বাস্তবিকই আমরা যে কিতাবে এই যে আশিকানের রাসূলের 130টি ঘটনা বলেন বা যে কোনো আশিকদের ঘটনা আমরা যখনই পড়ি ওগুলো আমরা পড়ে থাকি, কিন্তু বাস্তবে এরকম বুজুর্গ দেখা খুবই মানে আমাদের চোখে হয়তো বা পড়ে না বা আমাদের দেখা হয়তো বা সৌভাগ্যে মিলে না। কিন্তু বর্তমান যুগের এই বলিয়ে কামিল শেখ তরিকে তামিল আহলে সুন্নাত দামাত বরকাতুল কুদসিয়ার আন্দাজগুলো যখন আমরা দেখি তখন হাকিকি আমরা বুঝতে পারি যে আশিকে হজ কাকে বলে, আশিকে মদিনা কাকে বলে। যেমন বাপার তো গত বছর তো ছিল, এই বছরও কিছু ক্লিপস বের হচ্ছে মানে চ্যানেলে অন এয়ার হচ্ছে, সেগুলো দেখলাম যে উনি যখনই হেরাম শরীফে থাকুক মদিনা শরীফে থাকুক নিজের চোখ থেকে অশ্রু বেরিয়ে যায়। কিন্তু হাকিকি ভাবে আমরা যদি চিন্তা করি কিবলা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া অনেক পরহেজগার, এত পরহেজগার হওয়া সত্ত্বেও, এত নেককার হওয়া সত্ত্বেও, এত মানুষকে নেককার বানানোর যিনি মেশিন উনি যেখানে মানে ওখানে গিয়ে কান্না করেন, চোখের অশ্রু ঝরান, মানে কান্নার কোনো থামাতেই পারেন না সেখানে, মানে আম মানুষ যারা সাধারণ মানুষ রয়েছে যারা প্রতিনিয়তই গুনাহ করতে যাচ্ছে, গুনাহ করে করে ওনাদের আমল নামাকে গুনাহে ভরপুর করে ফেলেছে, সেখানে গিয়ে তারা কান্নার সৌভাগ্য নসিব মেলে না, তো এটা কেন?
কেনই বা কান্না করবেন না আমির আহলে সুন্নাত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিনি নেককারদের সরদার, যাকে মহব্বত করলে নেককার হওয়া যায়, যার উসিলায় আমাদের সৃজন সবকিছুই, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাকায়দা আপনার সাহাবায়ে কেরামকে নিয়ে কান্না আসর বসাতেন।
আল্লাহ
আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন আর সাহাবায়ে কেরামকে বলতেন তোমরা কান্না করো, কান্না করো, আর যাদের কান্না না আসে তারা কান্নার ভান করো, চেষ্টা করো কান্না করতে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নেককারদের সরদার হয়ে উনি কান্না করতেন আল্লাহ তাআলার মহব্বতে, এবং আমরা গুনাহগারদের জাহান্নামে যাব আমরা, আমাদের জন্য দরদে মায়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আশিক হয়ে আমির আহলে সুন্নাত কেনই কান্না করবেন? আর কান্না করাটা এটা মুমিনের অনেক বড় একটা ভূষণ লক্ষণ, যে কান্না করতে পারবে তার অন্তর অনেক ব্যথা হালকা হয়ে যাবে আর আল্লাহ তাআলার দরবারে তার ফরিয়াদ খুব দ্রুত কবুল হবে। মাদানী চ্যানেলের মধ্যে আমাদের ইসলামী ভাই প্রশ্ন করেছিলেন রাঙ্গুনিয়া থেকে, আলহামদুলিল্লাহ যে একটা মানুষের হজ কবুল হয়েছে এটা কিভাবে আমরা বুঝতে পারবো? একটা মানুষ হজে যাওয়ার আগের অবস্থা আমাদের স্মৃতিস্পটে বা আমাদের দৃষ্টির সামনে থাকে, ওনার অবস্থা কেমন ছিল, লেনদেন কেমন ছিল, ওনার চলা বলা ইবাদতের অবস্থা কেমন ছিল। যদি হজ থেকে আসার ফিরে আসার পর তার পূর্বের অবস্থা যদি চেঞ্জ হয়, অর্থাৎ ভালোর দিকে যদি দেখি যে আগে মসজিদে হয়তো তেমন দিল লাগতো না, এখন মসজিদে বাস মসজিদে আছে, আগে লেনদেন এদিক সেদিক ছিল, এখন আলহামদুলিল্লাহ মানুষ কাছ থেকে মাফ চাচ্ছে এবং লেনদেন পরিশোধ করছে, তার চেহারার মধ্যে একটা নূরানিয়তের ভাব চলে আসবে, অর্থাৎ তার দিল তার শরীর তার সবকিছু অবয়ব দীনের ইসলামের প্রতি ঝুঁকে যাবে, এই পরিবর্তন যদি তার ভিতর দেখা যায় তাহলে বোঝা যাবে তার হজ কবুল হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে আরফাতের ময়দান, যেখানে প্রত্যেক হাজিরা অবস্থান করেন, মুজদালিফার ময়দানে অবস্থান করতে হয়। আরাফাতের ময়দানে অবস্থান করার পর বা অবস্থানরত অবস্থায় কোন হাজি যদি এটা মনে করে যে আমার দোয়া কবুল হয় নাই মনে হয়, আমি অত্যন্ত পাপি আমার দোয়া হজ কবুল হয় নাই মনে হয়, তাহলে কিতাবে বলা হচ্ছে তার চেয়ে মানে একজন অযোগ্য আর কোনো বান্দা হতে পারে না। মানে সে কেন এটা মনে আনলো যে আমার হজ কবুল হয় না আমার দোয়া কবুল হয় না, এটা তো দোয়া কবুল হওয়ার জায়গা। আরাফাতের ময়দানে অবস্থান করার পর তার মনে যেন এটা ধারণাই না আসে যে আমার হজ কবুল হয় না আমার দোয়া কবুল হয় না, তো আরাফাতের পরে এটা খেয়াল করবে যে আলহামদুলিল্লাহ আমার হজ কবুল হয়েছে আমার দোয়া কবুল হয়েছে, আমাকে কিন্তু চেঞ্জ হওয়া দরকার, আমাকে চেঞ্জ হওয়া দরকার, আমার লেন দেন উঠা বসা কথাবার্তা আমার দৃষ্টি দেয়া আমার মানে কথা বলার আন্দাজ সবকিছু চেঞ্জ হওয়া দরকার, এটা যেন প্রত্যেক বান্দার অর্থাৎ যারা আশেকার রাসূল হজের মধ্যে গিয়েছেন তাদের আন্দাজ যেন এরকম হওয়া চাই।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে চেরা দর্শকবৃন্দ আরো মাদানী ফুল আমরা শ্রবণ করবো, আমাদের সাথেই থাকুন, সময় হয়েছে আরেকটি সেগমেন্ট আমাদের অনুষ্ঠানে সামিল করার, যে সেগমেন্টে আমরা একটি সমস্যা এবং তার ওয়াজিফা শ্রবণ করে থাকি। আসলে আমরা আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্ট যেটি রয়েছে একটি সমস্যা এবং তার রুহানি চিকিৎসা, সেটি আমরা আমাদের অনুষ্ঠানে সামিল করি। জি সেগমেন্টটি চালিয়ে দিন।
আমি ব্রাহ্মণবাড়ি থেকে বলছি, আমার নাম মোহাম্মদ আবু হানিফ। আমার ওই তোকে সমস্যা আর কি, তোকে আমার ওই যে পাওয়ার আছে না পাওয়ারের সমস্যা,
আচ্ছা আচ্ছা, বিবারিয়া থেকে আমাদেরকে আবু হানিফ ভাই কল করে জানালেন যে চোখের সমস্যা, চোখে কম দেখেন, আল্লাহ তালা আপনার চোখের সমস্যাকে দূর করে দেখ, আল্লাহ তালা আপনার চোখের জ্যোতি বাড়িয়ে দেখ, আল্লাহ তালা আপনার দৃষ্টিশক্তিকে প্রখর করে দেখ। দোয়া করি প্রিয় ভাই, আপনার জন্য একটি পরামর্শ দেব, আপনি এমনটি করুন, নিজের উপর এটি আবশ্যক করে নিন, আপনি কোরআনে পাকে তিলাওয়াত করুন। কেননা কিতাবের মধ্যে এসেছে যে ব্যক্তি কোরআনে পাকে তিলাওয়াত করে, এই কোরআনে পাকে তিলাওয়াতের মাধ্যমে তার দৃষ্টিশক্তি কখনো ক্ষীণ হয় না, কমে না। তো আপনি এই আমলটি করুন। পাশাপাশি কিতাবের মধ্যে এটাও এসেছে, যখন বান্দা সবুজ কোনো কিছুর দিকে তার যদি ঘুম থেকে ওঠা পড়ে, তার দৃষ্টি পড়ে, তাহলে তার চোখের দৃষ্টিশক্তি কমে না। তো আল্লাহ তালা আপনাকে বোঝার তৌফিক দান করুক, আপনি এই আমল করুন। পাশাপাশি আরেকটি আমল আপনাকে আমি দিচ্ছি, এই আমলটি আপনি করুন, আশা করি এর দ্বারা আপনার উপকার হবে। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করুন। প্রত্যেক নামাজের পরে আপনি নামাজ শেষে ডান হাতের কপাল আপনি কপালে রাখুন, ডান হাত কপালের মধ্যে রেখে আপনি এক নিঃশ্বাসে 11 বার ইয়া নুরু এই ওয়াজিফাটি পাঠ করুন। ইয়া নুরু, ইয়া নুরু, ইয়া নুরু এই ওয়াজিফাটি পাঠ করুন 11 বার শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। এরপরে আপনি হাতকে মুষ্টিবদ্ধ করবেন, গোলাকার করে আপনি আঙ্গুলের উপরে ফুঁক দিবেন, ফুঁক দিয়ে চোখে মালিশ করে নিন। এই আমল করতে থাকুন, আশা করি আমল করা বরকতে আপনি যে সমস্যার কথা জানিয়েছেন, চোখের সমস্যা, তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল।
মাশাআল্লাহ মারহাবা, আপনারা দেখলেন যে দৃষ্টিশক্তি প্রখরের রুহানি চিকিৎসা, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। এখন মাসুদ হুজুর, আরেকটা যেটা রিওয়ায়েত আমার মনে পড়ে গিয়েছে সেটি হচ্ছে একবার হযরত সাইয়েদুনা ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের উদ্দেশ্যে যাবেন এবং হেরেম শরীফে যাবেন, তো উনি ইহরাম পরিধান করেছেন। ইহরাম পরিধান করার সাথে সাথে ওনার মুখ হলুদ বর্ণের হয়ে গেল। তো কেউ ওনাকে বলল যে আপনি লাব্বাইকের তালবিয়া করছেন না কেন, লাব্বাইক পড়ছেন না কেন? তো বললেন যে আমি যদি লাব্বাইক বলি আর আমার রব যদি লা লাব্বাইক বলে তাহলে আমি কোথায় যাব? তো তখন উনি লোকেরা বলতেছে যে ইহরাম পড়লে তো লাব্বাইক পড়া উচিত, জরুরি আবশ্যক, তো আপনি লাব্বাইক পড়ুন। তো উনি যখনই চেষ্টা করতেন যে লাব্বাইক বলার, উনি তখনই বেহুশ হয়ে যেতেন। যখনই লাব্বাইক পড়ার চেষ্টা করতেন তখনই বেহুশ হয়ে যেতেন। এভাবে যতবারই পড়তেন শেষ পর্যন্ত উনি লাব্বাইক পড়তেন আর বেহুশ হয়ে যেতেন, লাব্বাইক পড়তেন আর বেহুশ হয়ে যেতেন। এগুলো হচ্ছে ক্যাফিয়াত, এগুলো হচ্ছে অনুভূতি, এগুলোকে ওনাদেরকে বলা হয় আশিক, হজের আশিক, আল্লাহ তালার আশিক। তো এভাবে অনুভূতি আমাদের নিয়ে হজ করা চাই, হজে গিয়েছি, তো এটাকে আমরা যাতে অবহেলার মাধ্যমে না কাটাই। আচ্ছা, অনেকে হজ হজ করতে গিয়ে যেটা আমি একটা পয়েন্ট এখানে জুড়িয়ে দিই, এই ব্যাপারে আপনার থেকে আমাদের ফোন নিব, হজ করতে গিয়ে শপিং করা, এটা মানুষের ক্যাফিয়াত থাকে একটা, যে হজ করতে গেলে টুকটাক যে সময়টা পেলাম সেখানে আমরা শপিং করে আসি, এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন।
শপিং জায়েজ, শপিং করাটা কোনো নাজায়েজ
নাজায়েজ নয়।
আমার যদি হজের এমন কোন পণ্য আমার দরকার যেটা হজের আমার দরকার হবে,
জি জি,
তো প্রয়োজন পড়বে এরকম জিনিস, সে শপিং প্রয়োজন করতে পারে, ভালো নিয়তের কারণে এটা সওয়াব হবে এবং টাকা আপনি খরচ করবেন, এটাও সৎকার সওয়াব আপনি পাবেন। আর এটা হচ্ছে বিনোদনমূলক শপিং করা, যে মানুষের অভ্যাস থাকে কোথাও গেলে কিছু না কিছু কেনাকাটা করা এবং দেশের জন্য কিছু আনা, এটাও ভালো নিয়তের কারণে আপনি আপনার জায়েজ হতে পারে। কিন্তু সময় যেটা আল্লাহ তাআলার দরবার থেকে আমি পেয়েছি না, ওটা যে আমার মতো একজন নগণ্য বান্দা আল্লাহ তাআলার দরবারে হাজির হয়েছি, মদিনা তাইয়্যেবার মধ্যে উপস্থিত আছি, তো প্রত্যেকটা মুহূর্তকে অত্যন্ত মূল্যবান মনে করা দরকার, এটা ইবাদতের মধ্যে অতিবাহিত করা দরকার। আর সেখানে রসুল্লাহ তো হেরাম শরীফ ছেড়ে কোথাও যেতেনই না, এমনকি আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করতে আল্লাহ আমার প্রস্রাব পায়খানার প্রয়োজন যেন না পড়ে। তারা খাবারও তেমন খেতেন, আবের জমজম পান করতেন আর অল্প খেজুর খেতেন, এইগুলো মানে উভয় পদ দ্বারা পাই পদ দ্বারা বের হওয়ার পরিবর্তে এগুলো খামের সদৃশ বের হয়ে যেত, তাদের আর প্রস্রাব আর পায়খানার কোনো হাজত হত না, এভাবেই হারাম শরীরের মধ্যে তারা থেকে যেতেন। হুজুরগণের দিনের এরকম কারো 10 দিন 12 দিন 40 দিন এরকম চলে যেত, তারা থেকে যেতেন আলহামদুলিল্লাহ। তো আমরা তো ওরকম বান্দা না, আমরা তো বাস গুনাহগার বান্দা, তো আমাদেরকে তো এতটুকু খেয়াল করা দরকার যে যতক্ষণ আছি তো আমরা এটা যেন ইবাদতে কাটাতে পারি, সবকিছু নিয়তের উপর নির্ভরশীল। তো ওরকম শপিং করব না যেখানে গেলে আমার বেপর্দা হতে হয় বা বেপর্দা কিছু আমার দৃষ্টিগোচর হয়, তো আমার নজরকে আমি হেফাজত করতে পারবো না। তো আমার উচিত গুনাহ থেকে বেঁচে প্রয়োজনীয় কোনো কিছু কেনাকাটা থাকলে ওটা কেনাকাটা করে দ্রুত ফিরে আসা হেরাম শরীফের মধ্যে।
আরেকটা যেটা বিষয় হচ্ছে যে আমিরুল ইসলামের কথা আপনি বলেছেন যে ওনাকে উনি বলছেন যে আমাকে প্রোটোকল দিতে গিয়ে তোমরা অন্য মুসলমানকে কষ্ট দিয়েছো, তো এটাও একটা আশিকের আন্দাজ যে আমি হজে গিয়েছি সেখানে গিয়ে যাতে আমি কোন মুসলমানকে কষ্ট না দিই, কেননা আমি যে রবের দরবারে গিয়েছি আমি যদি কোন মুসলমানকে কষ্ট দিচ্ছি রবই তো আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে।
ওখানে আসলে লিয়াকত ভাই আল্লাহ তাআলার ফেরেশতারা থাকেন, তো আল্লাহ তাআলা বান্দাদেরকে পরীক্ষা করার জন্য অনেক ফেরেশতাকে পাঠান, এরা মানুষের আকৃতিতে, হয়তো আপনার সাথে একটু ধাক্কা লাগলো আপনি কিছু বলে দিলেন, উনি ছিলেন আপনার পরীক্ষাকারী ফেরেশতা, তখন আপনার তো আমল নামায় সব বরবাদ হয়ে গেল। হজের মধ্যে আমি নেককার হতে গেলাম, ওখানে আমি মানে গুনাহগারের একটা নমুনা নিশানা নিয়ে চলে আসলাম। তাই উচিত ওখানে ধৈর্য এবং বরদাস্ত করে আল্লাহ তাআলা রহমত তালাশের নিয়তে ওখানে অবস্থান করা।
আল্লাহু আকবার। আমাদের যারা দর্শকবৃন্দ অনেকে মেসেজ করেছেন, একজন মেসেজ করেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি বলছেন যে এনাম আত্তারি হবিগঞ্জ থেকে, হবিগঞ্জ মিরপুর থেকে উনি বলছেন, মাশাআল্লাহ সকল কাটুক মাদানী চ্যানেলের সাথে অনুষ্ঠান অনেক ভালো লাগে, দোয়া করবেন আমার জন্য, আল্লাহ পাক আপনার সকল নেক ও জায়েজ ইচ্ছাকে উদ্দেশ্যকে পূরণ করুক, অনুষ্ঠান দেখতে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন এবং ইলমে দিন অর্জন করতে থাকুন। আরেকজন মেসেজ করেছেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, উনি নারায়ণগঞ্জ থেকে ইসলামী বোন, উনি নাথকে ইসলামী ভাইয়ের কাছে একটি নাত শুনতে চেয়েছেন, সেটি হচ্ছে এ সবজ গম্বুদ গুম্বদ ওয়ালে, যে নাতি রয়েছে ওটা ইনশাআল্লাহ নাথকে ইসলামে শোনানোর চেষ্টা করবেন, আপনিও আমাদের সাথে থাকুন, আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন। একজন কল করেছেন, জি কলটি আমাদের অনুষ্ঠানে সামিল করুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এই অনুষ্ঠানে সকল ইসলামী ভাইদেরকে মোবারকবাদ। আমি একটি নাত শরীফ শুনতে চাই, যে দারফে বুলাওয়াকা মক্কি মাদানী, এই নাত শরীফ যদি শোনানো হতো তাহলে আমার দিল খুশি হতো
ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। নাত খে ইসলামী ভাই চেষ্টা করবেন আপনার অনুরোধ রাখার জন্য, আপনিও মাদানী চ্যানেল দেখতে থাকুন, ইলমে দিন অর্জন করতে থাকুন। আসুন আমরা যেটা আমাদের পরবর্তী সেগমেন্ট রয়েছে, যেখানে আমরা আশিকান রসুলের 130টি ঘটনার মধ্যে থেকে এক একটি ঘটনা আমরা প্যাকেজ মাধ্যমে রেডি করে থাকি, সেই প্যাকেজটা আমি এখন আমরা আমাদের অনুষ্ঠানে সামিল করব। যে আমাদেরকে আশিকান রসুলের 130টি ঘটনার যে সেগমেন্ট রয়েছে সেই সেগমেন্টের প্যাকেজটি চালিয়ে দিন। জি,
আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি মিনায় মাগফিরাতের দোয়া করালেন। আমার আকা আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি এর বুজুর্গদের দিয়ে শুধুমাত্র মাগফিরাতের দোয়া করানোর অভ্যাস ছিল। তিনি বলেন, প্রথমবার মদিনা শরীফে উপস্থিতকালে মিনা শরীফের মসজিদ থেকে যখন সবাই চলে যান, আমি মসজিদের ভেতরের অংশে এক বুজুর্গ ব্যক্তিকে দেখতে পেলাম। তিনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি কিবলামুখী হয়ে ওয়াজিফা পাঠে ব্যস্ত ছিলেন। আমি মসজিদের আঙ্গিনায় দরজার পাশে ছিলাম, তৃতীয় কোনো লোক মসজিদে তখন ছিল না। আমি মসজিদের ভেতর থেকে মৌমাছির গুনগুন শব্দের ন্যায় গুনগুন শব্দ শুনতে পাচ্ছিলাম। তৎক্ষণাৎ আমার মনে এই হাদিসটি স্মরণে এসে গেল, আল্লাহওয়ালাদের কলব থেকে মৌমাছির শব্দের ন্যায় শব্দ বের হয়ে থাকে। আমি ওয়াজিফা রেখে তাকে মাগফিরাতের দোয়া করানোর জন্য তার নিকট যেতে উদ্যুক্ত হলাম। আমি যখন কোনো বুজুর্গ ব্যক্তির নিকট বিহামদিল্লাহি তাআলা দুনিয়াবি কোনো চাহিদা পূরণের জন্য যাইনি, যখনই গেছি এই নিয়তেই গেছি যে তাকে দিয়ে মাগফিরাতের দোয়া করিয়ে নিব। মোট কথা, তার দিকে মাত্র দুই কদম অগ্রসর হয়েছি এমন সময় ওই বুজুর্গটি আমার দিকে ফিরে আসমানের দিকে দুহাত উঠিয়ে দিয়ে তিনবার এই দোয়াগুলো করলেন, হে আল্লাহ আমার এই ভাইকে ক্ষমা করে দাও, হে আল্লাহ আমার এই ভাইকে ক্ষমা করে দাও, হে আল্লাহ আমার এই ভাইকে ক্ষমা করে দাও। আমি বুঝে নিলাম যে তিনি যেন বলছেন, আমি তোমার কাজ করে দিলাম, তুমি আমার কাজে বাধা সৃষ্টি করো না। আমি সেভাবেই ফিরে এলাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ
আমাদেরকে মেসেজ করেছেন, উনি বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি নারায়ণগঞ্জ থেকে বলছেন, উনি বলছেন আমরা এই মাদানী চ্যানেল দেখে অনেক কিছু শিখতে পারছি। বাস্তবে কি মাদানী চ্যানেল এটার একটা উদ্দেশ্য এটাই যে যাতে সকল উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফায়দা হয়, উপকার হয়, যাতে এই চ্যানেল থেকে আমরা বিভিন্ন ইলমে দিন ঘরে বসেই অর্জন করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে মাদানী চ্যানেল দেখার দেখানোর সেই তৌফিক দান করুক। আমরা শেষের দিকে যাব ইনশাআল্লাহ আজাবাজাল, যেহেতু আমাদের সময় একেবারে শেষের দিকে। আমরা মাসুদ উজু থেকে কিছু শেষ মাদানী ফুল আমরা নিব, যে আশিকে হজ, আশিকদের হজ, এটা তো আমরা শুনেছি। এখন নিজেরা যাতে আশিকে হজ হই সেই ব্যাপারে আমরা কিভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারি, এবং কি মেইনত জিনিস দরকার হজে যাওয়ার জন্য, ডাকের দরকার নাকি অর্থ সম্পদের দরকার, এই চিন্তাটা আমাদের কিভাবে নসিব হবে। কেননা এখন তো আমরা শুনেছি যে ডাকের দরকার, কিন্তু এই চিন্তা ভাবনা, এই জেহেন আমাদের কিভাবে নসিব হবে। এবং মানে চ্যানেল দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু মাদানী ফুল দেন।
মাশাআল্লাহ, আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ডাক আসে, আর যদি আমার বাস্তবিকই ভালো নিয়ত থাকে, নিয়তকে আসলে পরিশুদ্ধ করা দরকার এবং ইলতিজা করা দরকার আল্লাহ তাআলা দরবারে, আল্লাহ তুমি আমাকে হজ যাওয়ার তৌফিক দাও। মালিকের পক্ষ থেকে যদি দয়া হয়ে যায় না, তো ইনশাআল্লাহ আমাদের বুজুর্গানে দিনের জীবনের মধ্যে এরকম দেখা গিয়েছে যে পাসপোর্ট টিকিট ছাড়া হজের মধ্যে পৌঁছে গিয়েছে। কেমন দেখেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষের মধ্যে হযরতে সৈয়দ জাহাঙ্গীর আশরাফ সিমনানি রহমতুল্লাহ কারণে অনেক বড় মশহুর আল্লাহ তাআলার ওয়ালি ছিলেন। উনি এক জায়গায় বসা অবস্থায় ছিলেন, তো ওনার পাশে এক কৃষক তার ফসলাদি ইত্যাদি কাটছিলেন। আর তখন 8 কি 9 জিলহিজ্জাতুল হারাম হয়ে গেছে, জিলহজ মাসের 8 থেকে 9 তারিখ হয়ে গেছে। তিনি বলছেন, আহ আমি যদি হজের মধ্যে থাকতাম আজকে। খুব দরদ ভরা হৃদয়ে বললেন যে হাজিরা হজ করতে গিয়েছেন, আমি যেতে পারলাম না। তখন হযরত জাহাঙ্গীর আশরাফ সিমনানি রহমাতুল্লাহ বললেন, হজে যাবে, এদিকে আসো। তো কাছে ডাকলেন আর বললেন, যাও যাও। বলার সময় সামনে দেখলেন, পা বাড়ালেন, তো দেখলেন উনি খানায় কাবার সামনে হজ করলেন মদিনাতে। এবার হাজির সবকিছু হয়ে গেল, এবার উনি হজের মধ্যে ইচ্ছে করলেন যে আমার তো এখন বাড়ি যাওয়া দরকার, এখন আমি কিভাবে যাবো, আমি তো চলে আসছি ওখানে। তো হযরত জাহাঙ্গীর আশরাফ সিমনানি রহমাতুল্লাহ ছিলেন এখানে, তো উনি এটা খেয়াল করার দেরি ওনার পাশে দেখলেন হযরত জাহাঙ্গীর আশরাফ সিমনানি রহমাতুল্লাহ দাঁড়িয়ে আছেন।
আল্লাহু আকবার,
বাড়ি যাবে, যাও।
আল্লাহু আকবার,
তো উনি বাস এগিয়ে দিলেন, সামনে পা বাড়ালেন, দেখলেন উনি ওনার ঘরের মধ্যে।
মাশাআল্লাহ,
এরকম আমাদের চট্টগ্রামের মধ্যে মশহুর বুজুর্গ মাইজভান্ডার দরবার শরীফের একজন শেখ, তো ওনার মুরিদ খানে কাবার মধ্যে অর্থাৎ হজ শেষে ওনার পাথিও শেষ, কিভাবে আসবেন উনি? তখন শেখকে স্মরণ করলেন আর শেখ ওনাকে একটা দেখলেন, শেখ উপস্থিত, একটা চারাক দিয়ে দিলেন, আলো দিয়ে দিলেন, সামনে দিকে আগাও। উনি এটা নিয়ে সামনে আগালেন, দেখলেন উনি ঘরের মধ্যে পৌঁছে গেলেন। আলহামদুলিল্লাহ, কত সাত সাগর 13 সমুদ্র পাড়ি দিয়ে আমাদের একটা কথা আছে যে খানে কাবা থেকে আজকে চট্টগ্রাম বাংলাদেশের মধ্যে পৌঁছে গেছেন, কেউ ভারতবর্ষের মধ্যে পৌঁছে গেছেন। আল্লাহর বলিরা চাইলে আসলে ওনাদেরকে পৌঁছাতে পারেন। আসল হচ্ছে ইচ্ছা, ইচ্ছা দরকার।
আচ্ছা, একজন মাদানী চ্যানেলের দর্শক SMS করেছেন, এটার উত্তর যদি আপনার তরফ থেকে এসে যায়। উনি বলছেন যে সাফওয়ান আব্দুল্লাহ রনি ভাই, উনি বলছেন রাজশাহী থেকে বলছেন যে হজ করার পর কাউকে হাজি চাচা বলে ডাকা যাবে কি?
হাজি তো অবশ্যই ডাকা যাবে, চাচা তো আমরা আমাদের পরিভাষার মধ্যে ডেকে থাকি, যারা মুরব্বী তাদের চাচা বাবা আঙ্কেল ডেকে থাকি, হাজি চাচা হাজি আঙ্কেল ডাকতে পারি।
আচ্ছা, অন্য কেউ ডাকতে পারে, কিন্তু যিনি হজ করেছেন ওনার অন্তরের মধ্যে এটা কি, এই ব্যাপারে কি থাকা যায়?
ওনার অন্তরে তো আসলে নিজে নগণ্য এরকম ভাবি রাখা চাই, যদি এটার দ্বারা যদি অন্তর ফুলে যে হ্যাঁ অহংকার চলে আসে আমি হাজি বা রিয়াভাব চলে আসে, তখন এটার জন্য উনি ব্যক্তিগত ভাবে উনি গুণাগার হবেন। যিনি ডাকছেন উনি তো আর গুণাগার হবেন, উনি তো একটা ভালো ইবাদতের দিকে ওনাকে উদ্বুদ্ধ করার জন্য ওনাকে হাজি চাচা ডাকছেন।
মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠান থেকে আমরা আশিকদের হজ সম্পর্কে শ্রবণ করেছি এবং আশিকে হজ কিভাবে হওয়া যায় সেটাও শ্রবণ করেছি, এবং মোবালিক দাওয়াত ইসলাম থেকে এটাও শ্রবণ করেছি যে বর্তমানে যদি আপনি আশিকে হজ হতে চান তাহলে কিবলা শেখ তরিকা তামিল আহলে সুন্নাহ দাওয়াত বারকাতুল কুদসিয়ার যে ভিডিও ক্লিপসগুলো আপনারা এখন পাচ্ছেন বা গত বছর পেয়েছেন সেগুলো আপনারা দেখুন, সেগুলো দেখে নিজের মধ্যে ক্যাফিয়াত আনার চেষ্টা করুন। কেননা আমাদের একটি ভালো ধারণা, উনি হচ্ছে এই যুগের মধ্যে অনেক আশিকদের মধ্যে অন্যতম একটি আশিক। তো ওনার আন্দাজ, ওনার অনুভূতি, ওনার ক্যাফিয়াত যখন আপনারা দেখবেন তখন নিজেদের মধ্যেই আল্লাহ তাআলার দিকে ঝুঁকে নিজেদের অন্তরকে আল্লাহ তাআলার দিকে ঝুঁকাতে পারবেন। এবং আল্লাহ তাআলার স্মরণে যখনই আপনি হজ করতে যাবেন তখনই আপনি অশ্রুসিক্ত নয়নে কাবাতুল্লাহ শরীফের মধ্যে হাজিরি দিতে পারবেন, মদিনায় মুনাওয়ারার মধ্যে হাজিরি দিতে পারবেন। তো আল্লাহ পাক আমাদের সবাইকে একবার হলো হজ করার সেই তৌফিক দান করুক এবং আল্লাহ পাক যাতে ওনার কাবা ঘর এবং মদিনায় পাকের হাজিরি দেওয়ার সেই তৌফিক আমাদেরকে দান করুক। আসুন আমরা যেতে যেতে আমাদের নাত খাই ইসলাই ভাইয়ের কাছ থেকে নাতে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
হে সাজকুম বদবালে
আমিন আমিন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখতে দেখতে অনুষ্ঠানের সময় একেবারেই শেষের দিকে যেতে যেতে ইনশাআল্লাহ এটা বলে রাখি, আল্লাপাক আমাদের আজকের বসাকে, আপনাদের শ্রবণ করাকে আল্লাপাক ওনার দরবারে কবুল করুক। আবারও ইনশাআল্লাহ আমরা নতুন কোন টপিক নিয়ে হাজির হব, আবারও আপনাদের অভিমত আমাদের অনুষ্ঠানে সামিল করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদানী চ্যানেল দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
Wake up, pray fajr and reflect on the beauty of the early morning. Wake up, pray fajr and reflect on the beauty of the early morning.